আজকের গল্প শুরু করবার আগে সবার জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি, প্লিজ কেউ স্কিপ করবেন না। ইউটিউব অকারণে বেশ কিছু বাংলা অডিও স্টোরি চ্যানেলের মনিটাইজেশন অফ করা শুরু করেছে। আমাদের ইউটিউব চ্যানেল এখনো অক্ষত থাকলেও জানি না আর কতদিন তা অটুট থাকবে। আমাদের উপস্থাপনা ও গল্প যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে আমাদের স্পটিফাই চ্যানেলটা ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সেখানেও নিয়মিত গল্প আসবে। চ্যানেলের লিংক রইল কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে। নমস্কার, আমি রণদীপ আর তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়েছি একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য থাকছে তোমাদের সবার অত্যন্ত প্রিয় লেখক শায়ক আমানের কলমে রাঙিয়ে দিয়ে যাও। গল্পটা আমরা নিয়েছি দীপ প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের সেরা ৪৫ বইটা থেকে। গল্প শুরু করার আগে জানিয়ে রাখি, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নাও, আর তার সঙ্গে বেল আইকনটা প্লিজ অল করে দিও, যাতে আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শায়ক আমানের কলমে রাঙিয়ে দিয়ে যাও।
দেখো, আমার কিন্তু আর এসব ভালো লাগছে না।
হ্যাঁ, না লাগাটাই তো স্বাভাবিক, আমার ব্যাপার কি না?
আশ্চর্য, সবকিছু আমার বাঁকা করে নাও কেন বলো তো?
নিজের মনটাকে না আগে সোজা করো, তারপর নিজেই সমস্ত কিছু সোজা দেখতে পাবে।
থামো তো, ফালতু মেয়েদের মতন ঝগড়া করো না।
হ্যাঁ, মেয়েদের মতো ঝগড়া করো না, অক্সিমোরন। অদিতি কিছু একটা ঝাঁঝালো উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ কি যেন একটা চোখে পড়ায় সে দাঁড়িয়ে গেল। জলার একপাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল দুজনে। এতক্ষণে চারিদিক সন্ধ্যার অন্ধকার আর আধখানা চাঁদের জ্যোৎস্নায় আলো ছায়া হয়ে আছে। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে থেকে থেকে। অদিতি থেমে যেতে তার দিকে একবার তাকালো মৃন্ময়। ঝাঁঝালো উত্তরটা না পেয়ে বেশ অবাক হয়েছে সে। অদিতির চোখ কিন্তু জলার অন্ধকারে থমকে আছে। দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে মৃন্ময়ও অবাক হল। ঘাস আর ঝোপঝাড়ের ঘন অন্ধকারের মধ্যে একটা উজ্জ্বল আলো জ্বলছে। আশেপাশে অন্য আলো নেই, অর্থাৎ জলের ওপর কোনো কিছুর রিফ্লেকশন নয়। সবথেকে বড় কথা, আলোটা পুরোপুরি সাদা নয়, হালকা লাল আর সোনালি রং মিশে আছে তাতে।
কি বলো তো ওটা?
মৃন্ময়ের মনটা কৌতূহলী হয়ে উঠেছে। চারপাশে তেমন বাড়িঘর নেই, এদিকটায় বেশি লোকজন যাওয়া আসাও করে না। ফাঁকা জমির মাঝখানে এমন একটা অদ্ভুত আলো ফেলে রেখে যাবে কে?
দেখে তো বাল্ব জাতীয় কিছু মনে হচ্ছে। এসো তো দেখি একবার।
এত হাগরে অবস্থা হয়েছে তোমার, রাস্তা থেকে বাল্ব করাচ্ছ?
ওহ, কুড়িয়ে নেব বলেছি, একবার দেখে আসবো বললাম।
অদিতি আর আপত্তি করে না, তার নিজেরও বেশ কৌতূহল হচ্ছে। যদি বাল্ব জাতীয় কিছু হয়ও সেটা জ্বলছেই বা কিভাবে? সাবধানে ভিজে ঘাসের ওপর পা ফেলে সেদিকে এগিয়ে যায় মৃন্ময়। খানিক দূর গিয়েও সে থমকে দাঁড়িয়ে পড়ে।
কি হল?
বাল্ব নয়, একটা বাক্স।
বাক্স? কিরম বাক্স?
মনে তো হয় কাচের, ভিতরে কিছু একটা আছে আর সেখান থেকেই আলোটা আসছে।
কাদা জলের ওপর আরো দু এক পা হেঁটে সেটার দিকে এগিয়ে যায় মৃন্ময়। তারপর নিচু হয়ে তুলে নেয় জিনিসটা। সেটা ভালো করে দেখতে দেখতে আবার দ্রুত পা চালিয়ে রাস্তায় ফিরে আসে। কাঁচের বাক্সটার ভেতর থেকে গোলাপি আলো এসে তার মুখে পড়েছে। ভেতরের তরল পদার্থটা কেঁপে কেঁপে উঠছে বারবার। অদিতি ভুরু কুচকে এতক্ষণ বাক্সটার দিকে তাকিয়েছিল, এবার কাঁচের উপর হাত রেখে সেটাকে ছুঁয়ে দেখে।
এটা কি বলো তো?
কি জানি, এমন অদ্ভুত জিনিস তো জীবনে দেখিনি।
আমিও দেখিনি।
খারাপ কিছু নয় তো?
মানে বোম টোম বলছো?
কি জানি, আজকাল তো কত কি শুনি, কৌটো বোমা, বোতল বোমা।
তাহলে এমন খালি মাঠের মধ্যে পড়ে থাকবে কেন? আর তার থেকেও বড় কথা, এখানটায় দেখো, এই যে এখানে। মৃন্ময়ের বাঁ হাতের আঙুলটা বাক্সের একটা বিশেষ জায়গায় এসে স্থির হয়ে যায়। সেটা তরলের একটা বিশেষ জায়গা নির্দেশ করছে। সোনালী রং সেখানে একটু বেশি জমাট বেঁধেছে। আস্তে আস্তে মনে হয় কিছুর একটা আকার নিয়েছে সেটা। কিছুক্ষণ এক দৃষ্টে সেটা লক্ষ্য করতেই শিউরে ওঠে অদিতি। মুখ থেকে একটা ভয়ার্ত শব্দ বেরিয়ে আসে তার। চোখ, দুটো জীবন্ত সোনালী চোখ ধীরে ধীরে ফুটে উঠছে সেখানে।
আরে আজ না আর হবে না, আর বলিস না, শরীরটা সকাল থেকেই বড্ড ম্যাজম্যাজ করছে। চিন্তা করিস না, অদিতি যাচ্ছে তো। এখন কি আর বলি, জানিসই আমি তো আনসোশাল। একদম একদম, তোর একদিন সময় করে চলে আয় না, আড্ডা হবে বেশ। হ্যাঁ সেই, হ্যাঁ কি, ঠিক আছে চ রাখলাম।
ফোনটা রেখে আবার চেয়ারে ফিরে এলো মৃন্ময়। এতক্ষণে বুক ভরে খানিকটা নিঃশ্বাস নিল সে। শ্রীময়ীর ছেলের অন্নপ্রাশনে যাবার একটুও ইচ্ছে নেই তার, অথচ না গেলেই অদিতির গাল ফুলে যাবে। সকাল থেকে কিছু একটা ছুতো খুঁজছিল সে। গাটা একটু গরম লাগতেই শরীর খারাপের বাহানা করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। অদিতি প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে কপালে হাত দিয়ে বুঝেছে গায়ে সত্যিই জ্বর। বেশি লোকজন এমনিতেই পছন্দ নয় মৃন্ময়ের। তারপর এইসব পার্টিতে যারা আসে তারা বেশিরভাগই হিংসুটে ধরনের। বেশিক্ষণ তাদের মাঝখানে থাকলে মাথা ধরে যায়। কে কিরকম জামাকাপড় পরেছে, কত দামি গয়না পরেছে, কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে, এর বাইরে আর কোনো আলোচনা নেই। অদিতি অবশ্য ভালোই বাসে এসব, কিন্তু একা যেতে সে কোনো মতেই রাজি নয়। চেয়ারে বসে একবার মাথায় হাত দিয়ে দেখে মৃন্ময়। আপাতত জ্বরটা বেশি নেই, শুধু মাথাটা ধরেছে, কিছুই ভালো লাগছে না। চেয়ারে বসতেই সামনে টেবিলের ওপর চোখ পড়ল তার। বেশ খানিকটা ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করল সে। টেবিলের ওপরে কাল রাত্রে পাওয়া সেই কাঁচের বাক্সটা রাখা আছে। আকারে একটা টিফিন বক্সের মতোই, তবে আশ্চর্য রকম শক্ত। প্রথমে আলতো টোকা এবং পরে বেশ জোরে ঘা মেরেছিল কাল রাত্রে, কিন্তু একটা আঁচড়ও পড়েনি তার গায়ে। সম্ভবত কাঁচ নয় সেটা, অন্য কিছু। গোলাপি তরলের ভেতরে ছোট চোখ দুটো এখনো আগের মতোই স্থির। তাতে মনি আছে কিনা বোঝা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে মৃন্ময়, যেন কিছু একটা মনে পড়ে তার। পরক্ষণেই তার ভুরু দুটো কুচকে যায়। মাথা তুলে দু তিন মিনিট কি যেন একটা ভেবে নিয়ে আবার সেদিকে তাকিয়ে থাকে। অদিতি ঘরে ঢুকল।
বাহ, যাবার টাইম পেরিয়ে যেতেই জ্বর সেরে গেছে দেখছি।
এখন একটু কম আছে।
তবে শুয়ে থাকো, চেয়ারে বসে গবেষণাটা না হয় আমি বেরিয়ে গেলে করো অন্তত।
আমি ভাবলাম বেরিয়ে গেছো।
মৃন্ময় একইভাবে ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে।
অত মন দিয়ে কি দেখছো বলো তো?
কি যে দেখবো সেটাই বুঝতে পারছি না।
মানে?
মানে ধরো এর ভিতরে যেটা আছে সেটা কাল রাতের থেকে একটু বেশি ঘন হয়েছে মনে হচ্ছে।
রংটা একটু গাঢ় হয়েছে দেখছি।
এই জায়গাটার দিকে তাকাও, দেখতে পাচ্ছো কয়েকটা সরু সরু দাগ, অদ্ভুত।
আমার তো খেলনা মনে হচ্ছে, গাড়ি করে কেউ নিয়ে যাচ্ছিল, মাঠের কাছে পড়ে গেছে।
তাও হতে পারে।
এটা নিয়ে তুমি এত ঘাবড়াচ্ছ কেন বলো তো?
আমার খালি মনে হচ্ছে ওই চোখ দুটো আমি কোথাও একটা দেখেছি জানো তো, ঠিক প্লেস করতে পারছি না।
ডিডিএল যেতে এটা শাহরুখ খান বলেছিল কাজলকে, আর তুমি বললে একটা বিদঘুটে কেমিক্যালকে। ভারী অদ্ভুত বাবা তুমি।
মৃন্ময় কথাটায় কান দেয় না, টেবিলের ওপর একটা কনুই রেখে মাথাটা রাখে হাতের ওপর। অদিতি দরজা দিয়ে বেরোতে বেরোতে বলে,
আচ্ছা দুপুরে কিন্তু ঘুমিয়ে নিও, আর ওষুধ রেখে গেছে খেতে ভুলো না।
অদিতি বেরিয়ে যেতে চেয়ার ছেড়ে উঠে পড়ে মৃন্ময়, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বুকশেলফটার দিকে। দেওয়ালের প্রায় আধখানা জুড়ে বুকশেলফ, নানা রকম বইয়ে ঠাসা। কি যেন দেখে একটু থমকে দাঁড়ায় সে। রাশি রাশি বইয়ের মাঝে একটা ছোট্ট ফাঁক। মনে মনে কিছু ভেবে নিয়ে টেবিল থেকে মোবাইলটা তুলে নেয় সে, তারপর একটা নাম্বার ডায়াল করে।
এই আমার নর্স মাইথোলজির বইটা তুই নিয়ে গেছিলিস না?
হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সে তো প্রায় মাসখানেক আগে।
শোন, ওটা নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়।
এক্ষুনি? কাল সকালে না হয়?
না না, এক্ষুনি আয়, যত তাড়াতাড়ি সম্ভব।
হ্যাঁ কি ব্যাপার বলতো?
তুই আয় না, সব বলছি তো। শোন, আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি একটু রেস্ট নেব, রাখছি।
ফোনটা কেটে দিয়ে আবার চেয়ারে এসে বসে পড়ে তার মাথায় এখন আগের থেকে বেশি ব্যথা শুরু হয়েছে। কোথা থেকে যেন গুনগুন করে একটা সুর ভেসে আসছে। কাচের বাক্সটার দিকে আবার তাকায় সে। সোনালি রং এখন আরো ছড়িয়ে পড়েছে তাতে, থেকে থেকে যেন কেঁপে উঠছে গোটা তরলটা। ধীরে ধীরে প্রাণের স্পন্দন ফুটে উঠছে তাতে। মৃন্ময়ের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে সুমন্ত। ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। দরজাটা পুরোপুরি বন্ধ করা নেই, আলগা করে ভেজানো। হালকা হাতে চাপ দিয়ে ভেতরে ঢুকে আসে সে। বিছানার উপর শুয়ে আছে মৃন্ময়, তার একটা হাত মাথার নিচে রাখা, মাথা চুল এলোমেলো। ধীরে ধীরে মৃন্ময়ের দিকে এগিয়ে আসে সুমন্ত, মাথায় হাত রেখে হালকা ঠেলা দেয়। চোখ খুলেই ধরফর করে উঠে বসে সে। একটু হেসে সুমন্ত হাতের বইটা টেবিলের ওপর রেখে দেয়। বাবা, স্বপ্ন দেখছিলি নাকি?
বস।
মৃন্ময়ের মুখের দিকে একবার ভালো করে তাকায় সুমন্ত, বেশ রুগ্ন দেখাচ্ছে তাকে। সমস্ত মুখ জুড়ে নিষ্প্রভ লালচে ভাব, অথচ ক্লান্ত চোখের মাঝে যেন একটা ঝিলিক খেলে যাচ্ছে বারবার। বিছানায় বসে সুমন্ত, কোনো ঝামেলায় পড়েছিস নাকি? দে
হ্যাঁ ঝামেলাই বটে, তবে নিজেকে নিয়ে নয়,
অদিতির কিছু হয়েছে? তোদের এই এক ব্যাপার বটে, বেশিরভাগ সময় হয় ঝগড়া নয়তো কথা কাটাকাটি। এখন কোথায় তিনি?
হ্যাঁ কোথায় যেন একটা গেল, ও ওই পার্টি না কি একটা রয়েছে।
তুই গেলি না কেন?
তোর সালা, আমার ওসব ভাল লাগে না জানিস তো।
আরে ভালো না লাগলেও মাঝে মধ্যে যাওয়া উচিত, অন্তত বেঁচে যে আছিস সেটা তো লোকজনকে জানানো দরকার।
জানিয়ে লাভ?
আরে বাবা, অন্তত অদিতিকে খুশি করার জন্য।
শোন, ওকে খুশি করা না, সাক্ষাৎ মহাদেবের অসাধ্য, ঠিক আছে?
হ্যাঁ যাই হোক, আমাকে জরুরি তলব কেন সেটা তো এবার বল।
বলছি।
বিছানা ছেড়ে উঠে পড়ে মৃন্ময়, বেসিনের কাছে এগিয়ে গিয়ে মুখ ধুতে ধুতে বলে,
বইটা পড়েছিস মন দিয়ে?
পুরোটা না, তবে বেশ ইন্টারেস্টিং। কিন্তু এর জন্য তুই আমাকে সাত সকালে
হেব্রক নামটা চেনা লাগছে।
হেব্রক? নামটা শুনেছি কিন্তু কোথায় যে। কিন্তু তুই এসব নিয়ে মেতেছিস কেন? মৃন্ময় আর কিছু বলে না, মাথা নিচু করে কি যেন ভাবতে থাকে। এক একদিন মাথায় এক একটা ভূত চাপবে, আর আমাদের হয়েছে
নোরি স্টাইলসনের লেখাতেই আছে কথাটা,
সেটা আর কি। সঙ্গে সঙ্গে উত্তর দেয় না মৃন্ময়। মুখ ধোয়া শেষ করে বিছানার কাছে ফিরে এসে বসে পড়ে। টেবিল থেকে একটা সিগারেটের প্যাকেট তুলে নিয়ে তা থেকে একটা সিগারেট বের করে ধরায়।
আজ থেকে অন্তত হাজার বছর আগে প্রায় একা হাতে প্রায় বিলুপ্ত নর্স মাইথোলজির বেশিরভাগটা লিখেছিলেন ভদ্রলোক, বানিয়ে নয়। কিন্তু সেই সময়কার মুখে মুখে চালু গল্পগুলোকে তিনি লেখায় ধরে রেখেছিলেন। এই হেবরকের কথাটা তিনি শুনেছিলেন এক মৃত্যুশয্যাশায়ী বৃদ্ধের মুখে, ফলে ঘটনার সত্যতা যাচাই করবার সুযোগটা তিনি পাননি।
আমি এখনো বুঝতে পারছি না এর সঙ্গে তোর বা আমার সম্পর্কটা কোথায়।
বলছি তো, সে বৃদ্ধের কাপড়ের ভাঁজে একটা হাতে আঁকা ছবি পেয়েছিলেন স্টলসন, এবং সেই ছবিটাই আছে ওই বইতে।
এই বইতে?
এক্স্যাক্টলি, একটা চোখের ছবি। তবে হাতে আঁকা চোখ বলে সেটা বোঝার উপায় নেই যে মানুষের নাকি প্রাণীর নাকি অন্য কিছুর।
অন্য কিছু?
স্টাইলসনের থেকে এর বেশি কিছু পাওয়া সম্ভব নয়। তিনি এ নিয়ে এর থেকে বেশি কিছুই লিখে যেতে পারেননি।
বইতে চোখের ছবিটা এতক্ষণে খুঁজে পেয়েছে সুমন্ত, সেটাকেই ভালো করে উল্টে পাল্টে দেখার চেষ্টা করে। বোঝা যায় আসল হাতে আঁকা ছবিটা সময়ের সঙ্গে সঙ্গে বেশ পাল্টে গেছে। এই এবার এসব ঘাঁটা ছাড়, শরীর ঠিক হলে চল কোথা কদিন ঘুরে আসি।
হ্যাঁ সেই ভালো, খেন্না ধরে গেল সালা।
বা বা, এর মধ্যে সন্ন্যাসী, ব্যাপার কি বলতো?
বলিস না তো, ওকে আর সহ্য হয় না আমার।
কেন?
কেমন যেন টিপিক্যাল টাইপের, বড্ড মেইলি মেইলি হয়ে যাচ্ছে দিন দিন। পরশু আবার জন্মদিন, আবার কিছু একটা নেকা নেকা জিনিস দাবি করে বসবে।
আরে মেয়েরা মেয়েলি হবে এতে আশ্চর্য কি? আমার কিন্তু অন্য একটা ব্যাপার আশ্চর্য লাগছে। বইটা এতদিন আমার কাছে পড়েছিল, ভেবেছিলাম ফেরত দেবো না, তুইও হয়তো ভুলে গেছিস, অথচ মনে পড়তে একবারও কথা শোনালি না। বইপত্র নিয়ে এত উদার তো তোকে হতে দেখিনি আগে।
আমার তো পড়াই আছে, আজকাল আর খামোকা ঝগড়াঝাটি করতে ইচ্ছা করে না। তাছাড়া সারাদিন বাড়িতে এমনিই চলছে।
তো সেই জন্যই আজ সকাল সকাল ডেকে পাঠালি আমাকে।
তোকে একটা জিনিস দেখানোর আছে।
কি জিনিস? মৃন্ময় ধীরে ধীরে আলমারিটার দিকে এগিয়ে যায়, পাল্লা খুলে কাপড়ে মোড়া বাক্সটা বের করে আনে। সুমন্ত অবাক হয়ে দেখে জিনিসটা। কাচের বাক্সের ভেতর লালচে হলুদ পদার্থ, অনেকটা জেলির মতো, অল্প অল্প নড়ে উঠছে সেটা জানো। এটা কি রে, পেলি কোথায়?
সেটা পরে বলছি, আগে জিনিসটা দেখ ভালো করে।
কাচের বাক্সটা সাবধানে হাতে নিয়ে ভালো করে দেখে সুমন্ত। জেলিটা প্রথমে সাধারণ মনে হলেও পরে দেখল অদ্ভুত কয়েকটা নকশা ফুটে উঠছে তার উপর, যেন সরু পেন্সিল দিয়ে অজানা ভাষায় কেউ কিছু লিখেছে তার উপর। সমস্ত জিনিসটা ছড়িয়ে গিয়ে যেন একটা আকৃতি নিতে চাইছে জেলিটা, অথচ ঠিক কিসের সেটা বোঝা যাচ্ছে না।
কাল রাতে জলার ধার দিয়ে ফিরতে ফিরতে কুড়িয়ে পেলাম জানিস, তখন অবশ্য এতটা ঘন ছিল না। তুই কিছু বুঝতে পারছিস?
কাঁচের বাক্সর ভেতর রঙিন জেলি, দারুণ জিনিস কুড়িয়ে পেয়েছিস। কিন্তু
চোখ দুটো কিন্তু অবিকল বইয়ের হাতে আঁকা ছবিটার মতো, যেন ওটা দেখেই জেলির গায়ে চোখ এঁকেছে কেউ, অথবা উল্টোটা। আমি শুধু ভাবছি যদি এটা কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর প্রাথমিক অবস্থা হয় তাহলে সে এখানে এলো কি করে? সব থেকে বড় কথা, এখনো যদি তারা টিকে থাকে তাহলে দেখা যায় না কেন?
বাক্সটা পাশে রেখে উঠে দাঁড়ায় সুমন্ত। একটা চিন্তা তার কপালে ভাঁজ ফেলেছে, মন দিয়ে ভাবতে থাকে সে। মৃন্ময় অবাক হয়ে দেখে তার ভুরু দুটো ভয়ানক কুঁচকে আছে, গালের পাশ থেকে একটা লাল আভা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।
কি হলো রে, চুপ করে গেলি যে?
তোর চোখ দুটো চেনা চেনা লাগছে, আমার আবার উল্টো দিকের এই দাগগুলো চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। জেলির ওপর নকশাগুলো এখন আরও একটু স্পষ্ট হয়ে উঠেছে। যেন হাতে এঁকে কেউ একটু একটু করে ছবি ফুটিয়ে তুলছে সেখানে। মাডগ্লিভস
কি?
আরে মাডগ্লিভস টেনেসিতে নতুন আবিষ্কৃত গুহার দেওয়ালে আঁকা একটা বিশেষ ছবি, আজ থেকে 4-5 হাজার বছর আগেকার মানুষ এঁকেছিল সেগুলো।
সেখানেই দেখেছিস দাগগুলো?
শুধু সেখানে নয়, ইজিপ্টের পিরামিডের দেওয়ালেও মাঝে মধ্যে অদ্ভুত দুটো ডানার ছবি দেখতে পাওয়া যায়। শরীর নেই, শুধু ডানা। হায়ারোগ্লিফিক্স, সেখানেও আছে দাগগুলো। আরব দেশের মাইথোলজিক্যাল ক্রিয়েচার হুপি, 1000 বছর আগের সভ্যতা, পৃথিবীর সম্পূর্ণ আলাদা প্রান্তে কয়েক হাজার বছরের ব্যবধানে একই প্রাণী বারবার ফিরে আসে তাদের শিল্পে। এর কি মানে হতে পারে?
কি হতে পারে?
আমার যদি অনুমান সঠিক হয় তাহলে প্রাণীটা শুধু প্রাগৈতিহাসিক নয়, মহাজাগতিক। বাড়ি ঢুকতে আজ বেশ রাত হয়েছে অদিতির, দেরি হবে জানাতে বেশ কয়েকবার ফোনও করেছিল মৃন্ময়ের মোবাইলে, কিন্তু ফোন বেজে বেজে কেটে গেছে বারবার। চিন্তা হচ্ছিল তার, জ্বরটা বাড়েনি তো? দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে সে, এবং ঢুকেই চমকে যায়। লম্বাটে চেহারার একটা লোক কি যেন একটা বগল দাবা করে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। অদিতি চিৎকার করতে গিয়েও থেমে যায়। লোকটাকে চেনে সে, সুমন্ত। হাত বাড়িয়ে ঘরের আলো জ্বালে সে।
তুমি এখানে হঠাৎ? মৃন্ময় কই?
কি যেন ভেবে একটু থতমত খেয়ে যায় সুমন্ত। অদিতি এখন ঘরে ঢুকে পড়বে এ কথা সে আগে ভাবেনি। হাতের কাপড়ে মোড়া জিনিসটাকে আর একটু শক্ত করে ধরে সে। আসলে ও একটু পরে ফিরবে, আমাকে একটা জিনিস নিয়ে যেতে বলল।
কি জিনিস? ও নিজে আসেনি কেন?
ও আসলে একটা কাজে আটকে গেছে। এতক্ষণে অদিতি বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। সারা দিনের ক্লান্তি আর ঘরে ঢুকেই সুমন্তকে বেরোতে দেখে এতক্ষণে তার রাগ চরমে উঠেছে। এগিয়ে গিয়ে কিছু একটা বলতে যায় সে, কিন্তু পারে না। অবাক হয়ে যায় অদিতি, কথাটা যেন গলার কাছে এসে আটকে যাচ্ছে। একটু একটু করে কমে আসছে রাগটা, সাধারণত এমনটা হয় না। একবার রাগ হলে আর সহজে কমে না তার। গুনগুন করে একটা আওয়াজ আসছে কানে।
আচ্ছা, ওকে বলো আমার ফোনটা ধরতে।
আচমকা অদিতির মুখের রং পাল্টে যাওয়াতে খানিকটা অবাকই হয়েছিল সুমন্ত। এবার সে আস্তে আস্তে কাপড়ে মোড়া বাক্সটা এগিয়ে দেয় তার দিকে। এটাই নিয়ে যেতে এসেছিলাম। কাপড়টা খোলে না অদিতি। জিনিসটা হাতে না নিয়েও সে বুঝতে পারে ভেতরে কি আছে।
কোথায় আছে ও?
বড় ব্রিজের মাথায়। ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে ওটা, জলে পড়লে অনেক দূর বয়ে যাবে।
ছুঁড়ে ফেলবে? কিন্তু কেন?
সে কথা বলার সময় নেই এখন। এসো এসো, তাড়াতাড়ি এসো। সুমন্ত দেরি হচ্ছে দেখে বেশ অস্বস্তি হচ্ছিল মৃন্ময়ের। দ্রুত পায়ে ব্রিজের ওপরে পায়চারি করছিল সে। রাত প্রায় 12:30 কাছাকাছি। এতক্ষণে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। উল্টো দিকের রেলিংয়ে দুটো কুকুর নিশ্চিন্তে শুয়ে ঘুমাচ্ছে। লম্বা খাম্বা থেকে সাদা আলো এসে পড়েছে তাদের গায়ে। মৃদু একটা হাওয়া বইছে সেই সঙ্গে। অবশ্য উত্তেজনায় সেটা খেয়াল করছে না মৃন্ময়। দূরের দিকে তাকিয়ে এবার দুটো ছায়ামূর্তিকে দেখতে পেল সে। তারপর পা চালিয়ে এগিয়ে গেল সেদিকে। খানিকটা এগোনোর পর সে থমকে দাঁড়াল। অদিতির তো এখানে আসার কথা ছিল না, সে তো কিছুই জানে না। আমি ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই ও ঢুকল, অবশ্য কিছু বলা হয়নি ওকে।
হুম, ঠিক আছে, ভালোই করেছিস, আগে এটাকে বিদায় করতে হবে।
কিন্তু হঠাৎ ফেলে দিচ্ছ কেন?
সমস্তটা বলবো তোমায়, আগে এটার একটা ব্যবস্থা করি। আপাতত এইটুকু জেনে রাখো যে এইটার ভিতর যেটা আছে সেটা জীবিত।
জীবিত? কিন্তু এরকম কিছুর কথা
শুনোনি তো কোনোদিন? তুমি কেন, সম্ভবত কয়েক হাজার বছর আগে হাতে গোনা কয়েকজন ছাড়া এর কথা কেউ শোনেনি।
আর কিছু জিজ্ঞেস করে না অদিতি। মৃন্ময় কাপড়ের বাক্সটাকে শক্ত করে চেপে ধরে ব্রিজের একদিকের রেলিং বরাবর এগিয়ে যায়। মৃদু হাওয়াটা ঘন রাতের সুযোগে এতক্ষণে একটু বেড়ে উঠেছে। সেই হাওয়ার টানে একবার একটু সরে যায় কাপড়টা। মুহূর্তের জন্য অবাক বিস্ময়ে অদিতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কাচের বাক্সটা এখন আর শক্ত নেই, অজস্র ফুটো ফুটো দাগে ছেয়ে গেছে সেটা। ভেতর থেকে আর একটু চাপ পড়লেই যেন ভেঙে যাবে। ছিটকে আসা গোলাপি আভায় চোখ ধাঁধিয়ে যায় অদিতির। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ব্রিজের নিচে জলের বেগ বেশ খানিকটা বেশি। সেদিকে লক্ষ্য করে কাপড় শুদ্ধ বাক্সটা ছুঁড়ে ফেলে মৃন্ময়। হাওয়াতে ছিটকে যেতেই কাপড়টা উড়ে যায় দূরে। একটা তীব্র গোলাপি আভায় ভরে যায় নদীর বুক। বাক্সের ভেতরটা এখন আর চৌকো নেই, কিছুর একটা আকৃতি ধারণ করেছে সেটা। তার মাথাটা সরু, ঘাড়ের কাছে অজস্র কাঁটা ফুটে উঠেছে, সেই সঙ্গে দুটো আশ্চর্য রকম লম্বা উজ্জ্বল ডানা। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তিনজনই। গোলাপি আলোটা জলের উপর গিয়ে পড়তেই বাকি দুজন ছুটে গেল ব্রিজের কিনারায়। ডুবে যাওয়ার মিনিট খানেক পরে গোলাপি আভাটা জলের ওপর থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। একটা বড়সড় নিঃশ্বাস নিল মৃন্ময়।
চলো, আর ভয়ের কিচ্ছু নেই।
তুমি কিন্তু এখনো বললে না কি ছিল ওটা।
পৃথিবীর ইতিহাস জুড়ে ছড়িয়ে থাকা এক রহস্যময় মহাজাগতিক প্রাণী হেবরক। সম্ভবত এটাই তার জন্মদশা। পূর্ণাঙ্গ প্রাণীটা মানুষের থেকে আয়তনে কয়েক গুণ বড় হবে। এখন এর থেকে বেশি আর কিছু জানা সম্ভব নয় তার সম্পর্কে।
তাহলে এভাবে ফেলে দিলে কেন?
কেন ফেলে দিলাম এটা বুঝতে গেলে ইতিহাস ঘেঁটে দেখতে হবে। অন্তত কয়েক হাজার বছরের ইতিহাস, সেটা না হয় কালই হোক, আজকে মনের অবস্থাটা।
আচ্ছা ঠিক আছে, পরে হবে না হয়।
কথাটা বলে অদিতি নিজেও দ্রুত পা চালায়। একটু আগের সবুজ গোলাপি আভাটা এখনো চোখে লেগে আছে তার। নিচ থেকে ভেসে আসছে দ্রুতগামী জলের শব্দ। একটু একটু দুলে উঠছে ব্রিজটা। একটা চেনা শব্দ কানে আসে অদিতির। ভালো করে কান পাতিসি না, বেড়ে ওঠা হাওয়ার শনশন শব্দ মাত্র। একটু ডান দিকে সরে এসে মৃন্ময়ের হাতটা চেপে ধরে সে। আজকের দিনটা একটু বেশি ঝলমলে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, গরম খানিকটা কমেছে তাতে। দুপুরের ঠান্ডা আলো গায়ে মেখে সচল হয়েছে শহর। জলে ভেজা রাস্তার উপর দিয়ে থেকে থেকে ছুটে যাচ্ছে গাড়ি। চারপাশের দোকানগুলোকে যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এই সব দোকানের মাঝেই একটা রেস্তোরাঁ, তারই দোতলায় একটা টেবিলে বসে আছে ওরা দুজন। বেশ খানিকক্ষণ আগে খাবার দাবার দিয়ে গেছে বেয়ারা, আপাতত সেগুলো অভুক্ত অবস্থায় পড়ে আছে। দুজনেরই সামনে খোলা রয়েছে কয়েকটা মোটা সোটা বই আর গোটা কয়েক ছাপানো কাগজপত্র। তার মধ্যে থেকেই একটা তুলে নেয় অদিতি, ওপর থেকে নিচ অবধি চোখ বোলায়।
দেখে তো মনে হচ্ছে দুটো ডানা,
এবং ডানার গায়ে কিছু বিশেষ নকশা কাটা।
ডানা তো পাখিদেরও থাকে,
কিন্তু সেসব পাখিদের অর্থ কিন্তু মৃত্যু নয়।
মৃত্যু? কিরম মৃত্যু?
ডানাওয়ালা গোলাপি প্রাণী, যার ঘাড়ের কাছে কাঁটা আছে আর ডানায় আছে বিশেষ কিছু নকশা। এই ধরনের প্রাণীর কথা ইতিহাসে বেশ কয়েকবার শোনা গেছে, আর শুধু ইতিহাসে নয়, দেশ বিদেশের মাইথোলজিতেও। আগে ইতিহাসের কথায় আসি। এখন যেখানে সিরিয়া আর লেবাননের বর্ডার, আজ থেকে প্রায় 3,500 বছর আগে একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল সেখানে, কাদেসের যুদ্ধ। একদিকে ফারাও রামেসিস টু, আরেকদিকে হিতিত সাম্রাজ্যের মোয়াতাই। এই যুদ্ধের আঁচ এসে পড়েছিল দামাস্কাসের কাছাকাছি একটা ছোট গ্রামে। রামেসিসের সৈন্যরা খবর পেয়েছিল এই গ্রামেই নাকি মোয়াতাইয়ের যাবতীয় অস্ত্রশস্ত্র লুকোনো আছে। দলবল নিয়ে তারা গ্রামে আক্রমণ করে। গ্রামে পৌঁছে তারা হতবাক হয়ে যায়। অস্ত্র সেখানে কিছুই নেই, গ্রামের মানুষদেরও যুদ্ধ করার তেমন একটা ইচ্ছে নেই। যুদ্ধরত সৈন্যরা অবাক হয়ে লক্ষ্য করে গ্রামের মাঝখান থেকে হালকা গোলাপি রঙের ডানাওয়ালা কোন একটা প্রাণী আকাশের দিকে উড়ে যাচ্ছে। রামেসিসের বেশিরভাগ সৈন্যেরই তারপর আর খোঁজ পাওয়া যায়নি। যে কজন ফিরে আসে তাদের জবানবন্দিতেই লেখা হয় ঘটনাটা।
বাবা, এ তো আশ্চর্য ব্যাপার।
এর পরের ঘটনাটা প্রায় 1,500 বছর পরের, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 75 বছর আগে। এটা গ্রিক দার্শনিক প্লুটারকের জবানবন্দি, আর ঘটনার সাক্ষী প্রায় 2,000 রোমান সৈন্য। এখনকার টার্কির কাছাকাছি কোনো একটা জায়গায় তারা অদ্ভুত একটা দৃশ্য দেখে। আকাশ থেকে মেঘের বুক চিরে লালচে ও সোনালির মাঝামাঝি একটা রঙের ডানাওয়ালা বিশাল প্রাণী আচমকা নেমে আসে। তার ডানার উপর নির্দিষ্ট কিছু চিহ্নের কথাও জানা যায়। একটা না গুনগুন অদ্ভুত শব্দে ভরে ওঠে চারপাশ, আর মিনিট খানেক স্থায়ী হওয়ার পর আবার আকাশের বুকে সেটা মিলিয়ে যায়। যথারীতি এবারও একটা বড় অংশের রোমান সৈন্য রাতারাতি গায়েব হয়ে যায়।
কিন্তু একই প্রাণী 1,500 বছর পর কি করে ফিরে আসতে পারে?
দুটো আলাদা সময়, দুটো আলাদা জগৎ, অথচ ঘটনা কিন্তু একটাই, এবং দুটো ঘটনাতেই একটা আশ্চর্য মিল। প্রাণীটা কিন্তু এসেছিল আকাশের দিক থেকে, মাটির উপর থেকে নয়।
আর সৈন্যদের অদৃশ্য হয়ে যাওয়াও?
সেটার অবশ্য একটা কারণ আমরা ঠিক করেছি।
কি কারণ?
ওটা বাড়িতে আনার পর থেকে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তোমার সঙ্গে হয়েছে কিনা জানি না।
হ্যাঁ, মনে পড়েছে। খারাপ কিছু বলতে গিয়েও বলতে পারিনি, গলাতেই আটকে গেছে।
এক্স্যাক্টলি, প্রাণীটা মানুষকে প্রভাবিত করতে পারে, অনুভূতি বুঝতে পারে সে।
চামচ তুলে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে অদিতি, তারপর টেবিলের ওপর পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকায়।
এখনো তো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না।
পাবে পাবে, ইতিহাস ছেড়ে পুরাণের দিকে এসো, তাহলেই পাবে।
কথাটা বলে বইয়ের ফাঁক থেকে একটা ছবি বের করে আনে মৃন্ময়, সেটা অদিতির দিকে এগিয়ে দেয়।
শোনো, যেহেতু হায়ারোগ্লিফিক্স ছিল ছবির ভাষা, তাই নির্দিষ্ট কোনো গ্রামার ছিল না তাতে। খাপছাড়া কিছু শব্দকে ছবি এঁকে বোঝানো হতো। একই শব্দে যেমন নানা রকম প্রতিশব্দ থাকে, তেমনি নানা রকম ছবিরও একই মানে হতে পারত। শোয়ানো মামি, মাথাবিহীন শরীর, অস্ত্র বাঁধা মানুষ, সমস্তই ছিল মৃত্যুর চিহ্ন। কিন্তু আশ্চর্যের কথা, এইসবের সঙ্গে এক বিশেষ ধরনের পাখির চিহ্ন দিয়েও তারা মৃত্যুকে বোঝাত। শিয়াল মরা খায়তে শিয়াল মৃত্যুর চিহ্ন হতে পারে, কিন্তু পাখি কি করে হয়? কিছু বছর আগে মার্সা মাত্রু নামে ইজিপ্টের মরুভূমিতে একটা নতুন পিরামিড আবিষ্কৃত হয়েছে। তার দেওয়ালেও নতুন জাতির কিছু হায়ারোগ্লিফিক্স পাওয়া গেছে, বিশেষ কিছু চিহ্ন। কনটেক্সট থেকে ধারণা করা গেছে সেগুলো মৃত্যুর সংকেত। এই যে আমি ছাপিয়ে এনেছি, দেখো।
কাগজটা দেখে স্তম্ভিত হয়ে যায় অদিতি। চিহ্নগুলো অবিকল এক, ছড়ানো ডানার ওপর সেই একই রকম দাগ কাটা। ভয়ে চোখ নামিয়ে নেয় সে, বুকের মাঝখানটা কেঁপে ওঠে আর একবার। আর উত্তর দিল না সে। আশেপাশের লোকজন আলোচনায় মশগুল, সেদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। চিহ্নগুলো দেখার পর থেকে কাল রাতের কথা মনে পড়ে যাচ্ছে। সেই আশ্চর্য স্বচ্ছ গোলাপি প্রাণীটার ডানা ছিল, অথচ সে একবারও ওড়ার চেষ্টা করেনি। সম্ভবত তখনও উড়তে শেখেনি সে। সামনের পড়ে থাকা কাগজগুলোর উপর ডানার নকশাটা আঁকা রয়েছে, অনেকটা মশার কয়েলের মতো নকশাটা। সেই সঙ্গে সরু সরু ফুটকি লাইন দিয়ে জড়িয়ে রেখেছে রেখাগুলোকে।
হেব্রক আর যাই হোক পৃথিবীর প্রাণী নয়, কয়েক শতাব্দী পরপর সে বিশেষ কোনো কারণে পৃথিবীতে আসে। আমরা যে কাচের বাক্সটা কুড়িয়ে পেয়েছিলাম সেটা হয়তো সদ্যজাত,
কিন্তু এমনও তো হতে পারে প্রাণীটা ক্ষতিকর নয়।
হতে পারে, তবে ট্র্যাক রেকর্ড কিন্তু বলছে যে উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি।
ঘণ্টাখানেক পরে সেখান থেকে উঠে পড়ে দুজনে, দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল নামে। এর মধ্যে সুমন্ত একবার ফোন করে খবর নেয় সব ঠিকঠাক আছে কিনা। মৃন্ময় জানিয়ে দেয় যে আর কোনো সমস্যা হয়নি। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। জলার ধারটা দিয়ে হেঁটে আসতে আসতে আবার সেদিনের কথা মনে পড়ে যায় অদিতির। সেই জায়গাটার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। না, অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। মৃন্ময় আর চোখে একবার ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় পৌনে ১১টা।
বুঝলে, এখন মনে হচ্ছে প্রাণীটা থাকলেই ভালো হতো।
কেন?
না মানে তোমার ঝগড়া ঝাঁটি একটু কমতো আর কি।
আমি ঝগড়া করি?
হাজারখানেক রোমান সৈন্য তার সামনে নস্যি, বিশ্বাস করো।
তাহলে ফেলে দিলে কেন? রেখে দিতে পারতে।
বাবা, তোমার তো দেখছি একেবারে খাঁচায় রেখে পোষাশক ছিল। হ্যাঁ,
তা নয়, তবে
মানে প্রাণীটা যেহেতু গোলাপি তাই সেটা খারাপ হতে পারে না, তাই তো?
তা নয়, তবে অন্য একটা কথা ভাবছি।
কি কথা?
আচ্ছা, আমরা মৃত্যুকে কি দিয়ে বোঝাই?
মাথার খুলি আর তার নিচে দুটো হাড়।
কিন্তু তার সাথে কঙ্কালের কি সম্পর্ক?
সম্পর্ক কিছু নেই, কঙ্কাল জিনিসটা হরিফাইং, মৃত্যুটাও তাই, ফলে রূপক অর্থে।
কিন্তু মৃত্যু মানে ইজিপশিয়ানদের কাছে খারাপ কিছু ছিল না। তাদের কাছে এর মানে হল নতুন জীবনের শুরু, একটা শান্তিপূর্ণ স্পিরিচুয়াল জীবনের শুরু। তাহলে এই চিহ্ন হিসাবে খারাপ কিছু ব্যবহার হবে কেন?
চলতে চলতে আচমকাই থমকে দাঁড়িয়েছে মৃন্ময়। এই সহজ ব্যাপারটা সে এতক্ষণ ভেবে দেখেনি। মৃত্যু ছিল ইজিপশিয়ানদের কাছে শান্তি, পার্থিব জীবন আর ঐশ্বরিক জীবনের মাঝের খেয়া। অদিতি আবার হাঁটতে শুরু করেছিল। মৃন্ময় কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। চারপাশে এতক্ষণের অন্ধকারটা একটু একটু করে ফিকে হয়ে আসছে, একটা হালকা লালচে সোনালী রঙে ভরে যাচ্ছে জলার ধারটা, সেই সঙ্গে একটা মিহি সুর ভেসে আসছে। এই সুরটা ওরা দুজনেই চেনে, শুধু আগের থেকে এখন আরেকটু বেশি স্পষ্ট। সেটা ডানা ঝাপটানোর আওয়াজে মাথার উপর তাকায় সুমন্ত। তাদের মাথা থেকে ঠিক মিটার দুয়েক ওপরে যেন একটা নতুন নক্ষত্র জন্ম নিয়েছে, তার উজ্জ্বল রং নিয়ন আলোর মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে, স্ফটিকের মতো স্বচ্ছ শরীর তার। সোনালি চোখের মণিটা এক দৃষ্টে তাকিয়ে আছে অদিতির দিকে, একটু একটু করে নিচের দিকে নেমে আসছে যেন। কারোর মুখেই কথা ফোটে না, অদ্ভুত মায়াজালে যেন তাদের বন্দী করেছে প্রাণীটা। মৃন্ময়ের ডান হাতটা নিজে থেকেই উঠে আসে উপরে, ধীরে ধীরে ডানা ঝাপটাতে ঝাপটাতে আঙুলের ওপর দুটো পা রাখে পাখিটা।
হেব্রক!
অদ্বিতীয় সম্মোহিতের মতো তাকিয়ে থাকে পাখিটার দিকে। গোলাপি আভায় ঢেকে গেছে তার সমস্ত মুখ, ঠোঁটের কোণে এক টুকরো হাসি। বাঁ হাতটা পাখিটার পিঠে বুলিয়ে দিচ্ছিল মৃন্ময়। পাখিটাও এতক্ষণ এদিক ওদিক মুখ ফিরিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। সম্ভবত চারপাশটা এখনো ভালো করে বুঝে উঠতে পারেনি সে। আচমকাই মুখ ফিরিয়ে মৃন্ময়ের বাঁ হাতের আঙুলে সজোরে কামড়ে দিল সে। ছটফটিয়ে উঠে হাত সরিয়ে নিল মৃন্ময়। আঙুলের ওপর সরু ধারায় রক্ত নেমেছে। ঘাবড়ে গিয়ে ডানা ঝাপটে বেশ খানিকটা ওপরে উড়ে গেল পাখিটা। একবার নিচে তাকাল, তারপর উন্মুক্ত ডানায় ভর করে উঠতে লাগল আরো উপরে। রাতের আকাশে একমাত্র চাঁদটাকেই ভালো করে দেখতে পেল সে। তাই সেটার দিকেই উড়ে একটু একটু করে ছোট হয়ে গেল সে। গোলাপি আভাটা মিলিয়ে আসতেই দূরে গির্জার ঘণ্টা বেজে উঠল। ঘড়ির দিকে তাকাল অদিতি, রাত 12টা বাজছে।
একেই বলে হাতের লক্ষ্যে পায়ে ঠেলা।
শোনো, ও লক্ষ্মী পৃথিবীর নয়, হ্যাঁ, রাখলেও থাকতো না,
অন্ততকাল ফেলে তো দেওয়া হতো না। বেশ হয়েছে, হাতে কামড়েছে।
পাখিও বিদায় নিয়েছে, তোমারও যথারীতি ঝগড়া শুরু হয়ে গেছে।
নিজের দিকে তাকাও একবার, ভুলে মেরে দিয়েছ।
কি বলেছি বলো তো?
অদিতি উত্তর দেয় না, গটগট করে সামনের পথ ধরে।
ও হো, মনে পড়েছে, 12টা বেজে গেছে না? তোমার তো জন্মদিন না আজ। হ্যাঁ,
অদিতি আগের মতোই সামনের দিকে এগিয়ে যায়। মৃন্ময় আচমকাই তাকে থামিয়ে দিয়ে একটা হাত সামনে বাড়িয়ে দেয়।
এই যে ধরো তোমার গিফট।
হাত খালি, তোমার চালাকি জানি না আমি।
আরে খুলে তো দেখো।
না।
ওহ বাবা, একবার খুলেই দেখো না।
একটু ইতস্তত করে হাতটা খুলে ফেলে অদিতি। খুলতেই সে অবাক হয়ে যায়। মৃন্ময়ের খোলা মুঠোয় ধরা রয়েছে স্বচ্ছ গোলাপি রঙের একটা পালক।
এটা কখন পেলে?
কখন আবার? তুমি কি ভাবলে পাখিটা এমনি এমনি আমার হাতে কামড়ে দিয়েছে?
অদিতির হাসিটা এতক্ষণে গোটা মুখে ছড়িয়ে পড়ে। পালকটা আলতো করে হাতে ধরে সে। দুজনে এগিয়ে যায় সামনের দিকে। জলার ধারের এই ঘুটঘুটে রাতেও এক টুকরো পালকের আভা অন্ধকারটাকে একটুখানি ফিকে করে দেয়।
শুনছিলে রাঙিয়ে দিয়ে যাও, কাহিনী শায়ক আমান, গল্প পাঠে এবং সুমন্তর চরিত্রে আমি রন্দি, মৃন্ময়ের চরিত্রে অনুভব, অদিতির চরিত্রে সর্বাণী, শব্দগ্রহণ এবং আবহ শুভজিৎ, নাট্যরূপ এবং নির্দেশনায় অনুভব, পোস্টার ডিজাইন করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানিও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ করে নিও। আর আমাদের স্পটিফাইতেও ফলো করতে ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সকলের জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।